বাবার সাকার বাণী, তারিখ 11/2/2023। ওম শান্তি। মুরলিকা স্যার, মিষ্টি বাচ্চারা, সর্বদা নিজেকে রাজ ঋষি মনে করে চলো, তবে তোমাদের সব দিন সুখের সাথে অতিবাহিত হবে, মায়ার দমবন্ধ পরিস্থিতির থেকে সুরক্ষিত থাকবে। প্রশ্ন, কোন চান্স তোমাদের এখনই আছে, পরে আর পাবে না? উত্তর, এখনও অল্প বিস্তর সময় বাকি আছে, যার সাহায্যে পুরুষার্থ করে পঠন পাঠনের দ্বারা উচ্চ পদ প্রাপ্ত করতে পারবে, পরে আর এই চান্স পাবে না। এই জীবন হলো বড়ই দুর্লভ, অতএব কখনোই এই খেয়াল আসা উচিত নয় যে দূরত মৃত্যু হলে মুক্ত হব। এই খেয়াল তাদেরই আসে যাদের মায়া বিরক্ত করে অথবা কর্মভোগ আছে। তোমাদের তো বাবার স্মরণের দ্বারা মায়াজিত হতে হবে। গীত, ধৈর্য ধরে মন। ওম শান্তি। বাচ্চারা, গীত শুনেছ? কে বললেন আর কারা শুনল? অসীম জগতের পিতা বললেন আর সকল সেন্টারের বাচ্চারা শুনল। দেখো, বাবার বুদ্ধিযোগ সকল বাচ্চাদের দিকেই যায়। সকল সেন্টারের যে সকল ব্রাহ্মণ কুলভূষণ বা সদর্শন চক্রধারী অথবা রাজ ঋষি বাচ্চারা আছে, সেই বাচ্চাদের এটাও স্মৃতিতে থাকা উচিত যে আমরা হলাম রাজ ঋষি, রাজত্বের জন্য পুরুষার্থ করছি, যে রাজ্যে দেখা যাবে সর্বদাই সুখে দিন অতিবাহিত হয়। কলিযুগে তো সুখে দিন অতিবাহিত হয় না। তোমরা যারা রাজ ঋষি, তোমাদেরও এখানে সুখে দিন অতিবাহিত হওয়া উচিত। যদি বাচ্চারা নিজেদের রাজ ঋষি মনে করে আর নিশ্চয় অটল অডল বজায় থাকে, তা না হলে তো মুহুর্মুহু ভুলে যাওয়ার মায়ার দমবন্ধ পরিস্থিতি অনেক আসে। বাচ্চারা জানে যে আমরা বাবার থেকে রাজযোগ শিখে সর্বদা সুখের উত্তরাধিকার প্রাপ্ত করছি, অথবা নর থেকে নারায়ণ হচ্ছি, আর সেটা তো পরমপিতা পরমাত্মা ব্যতীত কেউ বানাতে পারেন না। পরমপিতা পরমাত্মা যখন বলা হয়, তখন কোনো সাকার বা আকারের দিকে বুদ্ধি যায় না, নিরাকার বাবাকেই স্মরণ করে। বাবা আশ্বস্ত করেন, বাচ্চারা অল্প বিস্তর সময়ই বাকি আছে, এই কলিযুগ নরকের পরিবর্তে স্বর্গ হবে। হেভেনের অর্থাৎ স্বর্গ স্থাপনা, হেলের নরক বিনাস্ত গায়নে আছে। ভগবান স্বয়ং বসে রাজযোগ শেখান। যে কোনো মানুষ তা হেলের অর্থাৎ নরকের হোক অথবা হেভেনের স্বর্গের হোক, রাজযোগ শেখাতে পারে না। বাচ্চারা জানে যে আমরা ব্রহ্মামুখ বংশাবলী ব্রাহ্মণ কুলভূষণ রায় হলাম সদর্শন চক্রধারী। আমরা আত্মাদেরই সৃষ্টিচক্রের নলেজ আছে, দেবতারা এটা জানে না। সদর্শন চক্র শ্রীকৃষ্ণকে অথবা বিষ্ণুকে কেন দেয়া হয়েছে? কারণ তোমরা ব্রাহ্মণরা এখন সম্পূর্ণ হওনি, নিচে উপর হতে থাকো। এই সদর্শন চক্র প্রতীকই হলো ফাইনালের। আজ তোমরা সদর্শন চক্র আবর্তিত করো, কাল মায়ার কাছে পরাজিত হয়ে নিচে নেমে যাও। তাই তোমাদেরকে অলঙ্কার কী করে দেয়া হবে? সদর্শন চক্র তো স্থায়ীভাবে দরকার, সেজন্যেই বিষ্ণুকে দেখানো হয়েছে। এটি হলো অনেক গুহ্য বিষয়। যে কোনো বিষ্ণুর মন্দির হোক অথবা কোনো সদর্শন চক্রধারীর মন্দির হোক, সেখানে গিয়ে তোমরা বোঝাতে পারবে। শ্রীকৃষ্ণকেও সদর্শন চক্র দেয়া হয়। রাধাকৃষ্ণ যুগলের চিত্রে সদর্শন চক্র দেয়া হয় না। সদর্শন চক্রধারী তো হলে তোমরা ব্রাহ্মণ কুলভূষণ রায়, যাদের পরমপিতা পরমাত্মা সদর্শন চক্রধারী অথবা ত্রিকালদর্শী বানান। তারাই যখন দেবতা হয় তখন তাদেরকে ত্রিনেত্রী, ত্রিকালদর্শী, ত্রিলোকীনাথ বলা যায় না, কারণ এখন তো আমরা স্বর্গের সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকি। সত্যযুগ থেকে তো সিঁড়ির নিচের দিকে নামতে থাকে, ওখানে এই জ্ঞান থাকে না। ওখানে তো এটা জানলে তোমরা রাজত্ব করতে পারবে না, এটাই চিন্তা লেগে থাকবে। এখন বাবা বাচ্চাদেরকে ধৈর্য প্রদান করেন যে ঘাবড়ে যেও না, মায়ার উপর রে বিজয় প্রাপ্ত করতে হবে। মায়া তুফান আসবে অবশ্যই, বিঘ্নও পড়বে, এর উপশম হলো যোগে থাকো। মায়া যোগও ছিন্ন করে দেয়, কিন্তু পুরুষার্থ করে যোগে থাকতে হবে। যারা যোগে থাকবে তাদের আয়ুও বাড়বে, যত আয়ু বড় হবে ততই অন্তিমকাল পর্যন্ত বাবার সাথে যোগ যুক্ত হয়ে উত্তরাধিকার প্রাপ্ত করতে পারবে। যোগের দ্বারা নিজের স্বাস্থ্যকেও ঠিক রাখতে হবে, সেজন্যই বাবা বলেন যোগী ভব, আমাকে নিরন্তর স্মরণ করো, যত প্রসাদ করবে ততই স্বর্গের প্রলাপ্ত প্রাপ্ত করবে। তাই বাবা বলেন যে বাচ্চারা যোগে থাকলে তোমাদের বিকর্ম বিনাশ হবে। বাকি অল্প সময়ই বাকি আছে, তোমরা এরকম বলবে না যে বিনাশ দ্রুত হলে আমরা স্বর্গে যাব, কারণ এই জীবন হলো বড়ই দুর্লভ। এরকম নয় যে এখন শরীর ত্যাগ করে আবার নতুন শরীর নিয়ে পঠন পাবন পাঠন করতে পারবে। বাল্য অবস্থাতেই বিনাশ আরম্ভ হয়ে যাবে, সাবলকও হতে পারবে না, কারণ এতে ছোট বড় সকলেরই বিনাশ হয়ে যাবে। দ্রুত মৃত্যু হোক এটা তারা এই বলবে যাদের মায়া অনেক বিরক্ত করে, অথবা কোনো কর্মভোগ আছে সেটা থেকে মুক্ত হতে চাইছে, কিন্তু এই চান্স আর পাওয়া যাবে না। সেই জন্য পুরুষার্থে যুক্ত হয়ে পড়ো, বাকি তো যখন সময় আসবে তখন না চাইলেও সকলকেই যেতে হবে, কারণ বাবা সকলকে রুহানি যাত্রায় নিয়ে যাবেন। এমন নয় যে কেবল 10-20 লক্ষকেই নিয়ে যাবেন, যেমন কুম্ভের মেলায় 10-15 লক্ষ যায়। এটা তো হলো আত্মা পরমাত্মার মেলা, বাবা স্বয়ং পাণ্ডা হয়ে নিতে এসেছেন। এনার পিছু পিছু তো অগণিত আত্মারা যাবে, কিন্তু এমনও নয় যে সকলে দূরত যাবে। প্রলয় হলে তো এই ভারতখণ্ড থাকবেই না, কিন্তু এই ভারত হলো অবিনাশী খণ্ড, এখানে অনেকেই থেকে যায়। তারপর সত্যযুগে একটাই সূর্যবংশী রাজধানীর স্থাপন হবে, কলিযুগের বিনাশ সত্যযুগ স্থাপনা হওয়ার মধ্যবর্তী সময়ে অল্প বিস্তর সময়ে থেকে যায়। এতে অল্প বিস্তর থেকে যায় যারা নতুনভাবে নিজ রাজধানী বানায়, বাকি পুরুষার্থের জন্য এই অল্প বিস্তর সময় বাকি আছে, একেই কল্যাণকারী যুগ বলা হয়। অন্যরা সঙ্গমকে কল্যাণকারী বলবে না, কারণ নিচে নামতে থাকে। এখন সম্পূর্ণ সুখ থেকে সম্পূর্ণ দুঃখে এসে গেছি, এই নলেজ অন্য কারোর বুদ্ধিতে নেই। পূর্বে আমরাও কিছু জানতাম না, অন্ধশ্রদ্ধায় সকলের পূজো করতাম, এখন তো সকল প্রকারের শ্রীমত প্রাপ্ত হয়। কারবারও সেটাই করে যেমনটা কোনো ধনী ব্যবসায়ী করে থাকে, যেমন কলাকৌশল শিখে থাকে, এটা হলো মনুষ্য থেকে দেবতা হওয়ার কলাকৌশল, এর প্রতি মনোযোগ দিতে হবে। বাবা রোজ অমৃতবেলায় এসে পড়ান, তাই সেই সময় বাবার সামনে প্রত্যেক সেন্টারের বাচ্চারা থাকে। বাবা বলেন যে আমি তোমাদের সকল বাচ্চাদের স্মরণ করি, এতে মায়া আমায় কোনো বিঘ্ন দিতে পারে না, তোমরা বাচ্চারা আমাকে মুহুর্মুহু ভুলে যাও, মায়া তোমাদের বিঘ্ন দেয়। কেউ কেউ লেখে যে বাবা আমরা বাচ্চাদের ভুলো না, কিন্তু আমি তো কখনোই ভুলি না, আমাকে তো সকলকে ফিরিয়ে নিয়ে যেতে হবে, আমি তো রোজ স্মরণের স্নেহ সুমন দিই, বাচ্চাদের খাজানা পাঠিয়ে দিই, সকলকে ধিক্কার জানাতে থাকি যে বাবার শ্রীমতের আধারে অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্ত করার পুরুষার্থ করো। এতে গাফিলতি বা বাহানা দিও না। বলেন যে কর্মবন্ধন আছে, এটা তো হলো তোমাদের, বাবা কি করবেন? বাবা বলেন যে যোগে থাকো, তাহলে কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে, তোমাদের দ্বারা বিকর্ম হবে না। অর্ধকল্প তোমরা বিকর্ম থেকে মুক্ত হয়ে যাবে, তারপর উচ্চ পদ প্রাপ্ত করার জন্য সার্ভিসও করতে হবে। মাম্মা বাবা কিভাবে ভালোভাবে বোঝাতেন, কোনো কোনো বাচ্চাও ভালো সার্ভিস করে। তোমাদের কেউ জিজ্ঞাসা করলে তোমাদের এইম অবজেক্ট কি, এই কার্ড হাতে দিয়ে দাও, তার দ্বারা সকলে বুঝে যাবে এরা কোন কারবারে আছে। তারা তখন বলবে এরা তো বড় ব্যবসায়ী, প্রত্যেকের নাড়ি দেখে নিতে হবে। সবথেকে ভালো হলো চক্রের উপরে বোঝানো, যেমনই মানুষ হোক না কেন চক্র দেখে বুঝে যাবে এটা হলো প্রকৃতভাবেই কলিযুগ, এখন সত্যযুগ আসতে চলেছে। খ্রিস্টানদেরও তোমরা বোঝাতে পারবে যে এটা হলো এখন হেভেন স্থাপন হতে চলেছে। তা তো অবশ্যই হেভেনলি গডফাদারই করতে পারেন, কিন্তু মানুষের বুদ্ধি এমনই হয়ে গেছে যে নিজেকে নরকবাসীও মনে করে না, বলে যে অমুকে স্বর্গবাসী হয়েছে। তাহলে বুঝতে হবে অবশ্যই আমরা নরকেই আছি। এখন হলো কলিযুগ, পুনর্জন্ম অবশ্যই কলিযুগেই নেবে। স্বর্গ কোথায়? বাবা তো বলেন যে শ্মশানে গিয়েও বোঝাও, কিন্তু বাচ্চারা দ্রুতই ক্লান্ত হয়ে যায়। বোঝাতে হবে যে এখন তো হলো কলিযুগ, যদি স্বর্গে পুনর্জন্ম নিতে চাও তাহলে এসে বোঝো। আমরাও পুরুষার্থ করছি, যা আর নরকও থাকবে না। স্বর্গে যেতে চাও, ওখানে বিষ পাওয়া যাবে না, সেটা এখানেই পরিত্যাগ করতে হবে। কিভাবে? এই বাবা যুক্তি বলে দেন। নেপালে বিজয়াষ্টমীর দিন ছোট বড় সকলে স্বীকার করে, তোমাদের সকলকে বোঝাতে হবে ঘরে ঘরে শিবের এবং লক্ষ্মীনারায়ণের চিত্র অবশ্যই রাখতে হবে। চাকরদের মিস্ত্রিদেরকেও বোঝাতে হবে মৃত্যু সামনে উপস্থিত, বাবাকে স্মরণ করো, তাহলে উত্তরাধিকার প্রাপ্ত হবে। বাবা সকলের মনস্কামনা স্বর্গের জন্য পূরণ করেন। যোগ যুক্ত হওয়ায় বাবা সাক্ষাৎকারও করাতে পারেন। বাবা হলেনই কল্যাণকারী, তাই বাচ্চাদেরও এইরূপ কল্যাণকারী হতে হবে। গরিবরাই নিজেদের কল্যাণ করে, ধনীরা খুব কমই করে, বড় বড় সন্ন্যাসীরাও অন্তিমে আসবে। এখন বেশিরভাগই গরিব, সাধারণরাই জ্ঞান ধারণ করে। বাবাও সাধারণ তনে আসেন, গরিবের মধ্যে নয়। যদি ইনিও গরিব হতেন তাহলে কিছুই করতে পারতেন না। গরিব কিভাবে এতজনকে সামলে রাখতে পারত? তাই যুক্তি দেখো কিভাবে সব রক্ষা করেছেন। সাধারণরাই সমর্পিত হয় আর এত সকলের লালন পালনও হতে থাকে। এনার সাথে সাথে অনেকেও সমর্পিত হয়ে উত্তরাধিকার হয়ে গেছে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আমাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চাদের, আত্মার মাতা পিতা বাবা দাদাকে পদম পদম গোনা, ইয়াত পিয়ার সুপ্রভাত এবং নমস্কার নমস্কার নমস্কার। আচ্ছা, ওম শান্তি। ধারণার জন্য মুখ্য সার: এক নম্বর, বাবা মানুষ থেকে দেবতা বানানোর যে কলাকৌশল শিখিয়েছেন তাতেই সংযুক্ত হতে হবে। দু নম্বর, শ্রীমত অনুসরণ করাতে গাফিলতি অথবা বাহানা করবে না। কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য স্মরণের যাত্রায় থাকতে হবে। বরদান, শ্রেষ্ঠ কর্মধারী হয়ে উচ্চ ভাগ্য নির্মাণকারী পদম পদম ভাগ্যশালী ভব। যার শ্রেষ্ঠ কর্ম যত, তার ভাগ্যের রেখাও ততই লম্বা আর স্পষ্ট। ভাগ্য বানানোর সাধনই হলো শ্রেষ্ঠ কর্ম, তাই শ্রেষ্ঠ কর্মধারী হও আর পদমাপদম ভাগ্যশালীর ভাগ্য প্রাপ্ত করো। কিন্তু শ্রেষ্ঠ কর্মের আধার হল শ্রেষ্ঠ স্মৃতি। শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ বাবার স্মৃতিতে তাকাতেই শ্রেষ্ঠ কর্ম হবে। সেই জন্য যত চাও তত লম্বা ভাগ্যের রেখা টেনে নাও। এই এক জন্মে অনেক জন্মের ভাগ্য তৈরি হতে পারে। স্লোগান: নিজের সন্তুষ্টতার পার্সোনালিটির দ্বারা অনেককে সন্তুষ্ট করাই হলো সন্তুষ্ট মনি হওয়া। মাতেশ্বরীজির অমূল্য মহাবাক্য: এক নম্বর, মানুষ এই যে গীত গায়, ও গীতার ভগবান তোমার প্রতিশ্রুতি রক্ষা করতে এসো, এখন সেই স্বয়ং তিনি গীতার ভগবান, নিজের কল্প পূর্বের দেয়া প্রতিশ্রুতি পালন করার জন্য এসেছেন আর বলছেন, হে বাচ্চারা, যখন ভারতে ধর্মের অত্যন্ত গ্লানি হয় তখনই সেই সময়ই আমি আমার প্রতিশ্রুতি পালন করবার জন্য অবশ্যই আসি। তবে আমার আসার অর্থ এটা নয় যে আমি প্রত্যেক যুগে আসি। সকল যুগে তো ধর্মের গ্লানি হয় না, ধর্মের গ্লানি হয়ই কলিযুগে। তাই এটা মানতেই হবে যে পরমাত্মা কলিযুগের সময় আসেন, আর কলিযুগ প্রত্যেক কল্পে আসে। তাই এটা মানতেই হবে যে আমি কল্পে কল্পে আসি। কল্পের মধ্যে রয়েছে চার যুগ, একেই কল্প বলা হয়। অর্ধকল্প সত্যযুগ তেতাতে হলো শতগুণ শতপ্রধান, সেখানে পরমাত্মার আসার কোনো প্রয়োজন হয় না। আর তারপর তৃতীয় হলো দ্বাপর যুগ, থেকে তারপর অন্য ধর্মগুলো শুরু হয়। সেই সময়ও ধর্মের অতি গ্লানি হয় না। এতে প্রমাণিত হয় যে দ্বাপরের পরে তো এখন সত্যযুগ হওয়া উচিত ছিল, তাহলে কলিযুগ কেন? এই রকম তো বলা যাবে না, পরমাত্মা ঘোর কলিযুগের স্থাপনা করেছেন, এটা তো হতে পারে না। সেই জন্য পরমাত্মা বলেন, আমি হলাম এক, আর একবারই এসে অধর্মের কলিযুগের বিনাশ করে সত্যযুগের স্থাপনা করি। সুতরাং আমার আসার সময় হলো সঙ্গম যুগ। দু নম্বর, মানব আত্মাদের ভাগ্য কে গড়েন আর তার ভাগ্যকে কে নষ্ট করে দেয়? আমরা এই রকম কখনই বলব না যে ভাগ্য গড়েন পরমাত্মা, আবার বিগড়েও দেন তিনি। অবশ্যই এটা বলবো যে আমাদের ভাগ্য নির্মাণকারী হলেন পরমাত্মা, আর ভাগ্যকে তছনছকারী হলো মানুষ নিজেই। তাহলে এই ভাগ্য নির্মাণ হয়েছিল কিভাবে আর ভেঙে গিয়েছিল কিভাবে, এই বিষয়েই বোঝানো হয়ে থাকে। মানুষ যখন নিজেকে জানতে পারে আর পবিত্র হয়, তখন তার বিগড়ে যাওয়া ভাগ্যকে সে আবার গড়ে নেয়। এখন যখন আমরা বিগড়ে যাওয়ার ভাগ্য বলে থাকি, এর দ্বারা প্রমাণ হয় যে কোনো সময় আমাদের ভাগ্য গঠিত হয়েছিল নিশ্চয়ই, যা আবার বিগড়ে গেছে। এখন সেই বিগড়ে যাওয়া ভাগ্যকে পরমাত্মা এসে স্বয়ং তৈরি করে দেন। এখন কেউ কেউ বলে, পরমাত্মা নিজে তো নিরাকার, তিনি ভাগ্যকে কী করে তৈরি করবেন? এই বিষয়ে বোঝানো হয়েছে যে নিরাকার পরমাত্মা কীভাবে তার সাকার বোম্বার্তনের দ্বারা, অবিনাশী নলেজের দ্বারা আমাদের বিগড়ে যাওয়া ভাগ্যকে বানিয়ে দেন। এই নলেজ দেয়া হলো পরমাত্মার কাজ, এছাড়া মানব আত্মার কারোরই ভাগ্যকে জাগাতে পারে না। ভাগ্যকে জাগাতে পারেন একমাত্র পরমাত্মাই। সেই কারণেই তো তার স্মরণ চিহ্ন রূপে মন্দির পরিলক্ষিত হয়। আচ্ছা, ওম শান্তি।